ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা। ওয়াশিংটনে আমাদের স্টুডিওর ঘড়িতে এখন দুপুর ১২টা, বাংলাদেশে রাত ১০টা আর ভারতে রাত ৯:৩০। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আনিস আহমেদ শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। আজ থাকছে নুসরাত হত্যায় বাংলাদেশে প্রতিবাদের ঝড়।
নুসরাত জাহানকে পুরী হত্যার ঘটনা সুষ্ঠু বিচার দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, মানববন্ধন এবং সমাবেশ হয়েছে।
বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে যুক্তরাষ্ট্র দূতাবাসের সতর্ক বার্তা।
ঢাকা এবং পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে যুক্তরাষ্ট্রের নাগরিকদের ভ্রমণে সতর্কতা জারি করেছে দেশটি।
ভারতের নির্বাচনী তহবিল সম্পর্কে সুপ্রিম কোর্টের আদেশ।
নির্বাচনী বন্ডে অনুদানের বিস্তারিত তথ্য দিতে হবে, রাজনৈতিক দলগুলিকে নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট।
আরও থাকছে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্পর্কে IMF এর সাম্প্রতিক পূর্বাভাস বিশ্লেষণ। আর তাছাড়া আজকের নিয়মিত অনুষ্ঠান আলাপনে রয়েছে মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যাকাণ্ড এবং শিক্ষাঙ্গনে যৌন হয়রানি প্রসঙ্গ। তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি তাহিরা কিবরিয়া। সুদানের নতুন সামরিক শাসকরা জানিয়েছেন যে তারা সুদানে বেসামরিক শাসন প্রতিষ্ঠার পরিকল্পনা করছেন, তবে এর জন্য তাদের বস্তুত পক্ষে ২ বছর সময় লাগবে। জেনারেল ওমর জেইন আবেদিন শুক্রবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন সামরিক কর্তৃপক্ষ ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ওমর আল বশিরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে হস্তান্তর করবে না। ওদিকে আন্তর্জাতিক অপরাধ আদালত চাইছে বশিরকে যুদ্ধ অপরাধ, মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যার দায়ে বিচারের জন্য আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মুখোমুখি করতে। সুদানে একনায়কতন্ত্র এবং শাসকের বিরুদ্ধে দীর্ঘ ৪ মাস গণবিক্ষোভের পর সামরিক অভ্যুত্থানের মাধ্যমে একনায়কতন্ত্রের অবসান ঘটানো হয় এবং বৃহস্পতিবার সান্ধ্য আইন জারি করা হয়। তবে প্রতিবাদকারীরা সান্ধ্য আইন ভঙ্গ করে রাস্তায় বেরিয়ে এসেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে উইকিলিক্স এর প্রতিষ্ঠাতা জুলিয়ান আসাঞ্জকে ব্রিটিশ পুলিশ যে ব্রিটেন থেকে বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে সে সম্পর্কে তিনি অবগত নন। অস্ট্রেলিয়ার নাগরিক ৪৭ বছর বয়সী আসাঞ্জ ২০১২ সাল থেকে লন্ডনের ইকুয়েডরের দূতাবাসে রাজনৈতিক আশ্রয় নিয়েছিলেন। ইকুয়েডর বলছে আসাঞ্জ রাজনৈতিক আশ্রয়ের নিয়ম কানুনগুলো ভঙ্গ করেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সাংবাদিকরা আসাঞ্জের গ্রেপ্তার প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি বলেন, তাঁর ভাষায়, আমি উইকিলিক্স সম্পর্কে কিছু জানি না এবং এটা আমার দেখার বিষয় নয়। অস্ট্রেলিয়ার নাগরিক আসাঞ্জ ২০১০ সালে পেন্টাগন এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের লক্ষ লক্ষ সামরিক ও কূটনৈতিক গোপন নথি ফাঁস করে দিয়ে বিশ্বজুড়ে হইচই ফেলে দিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচাইতে বড় গোপন তথ্য ফাঁসের ঘটনায় অভিযুক্ত আসাঞ্জকে এখন যুক্তরাজ্য থেকে হস্তান্তরের বিষয়টি পররাষ্ট্র দপ্তর বিবেচনা করে দেখছে। বাংলাদেশে মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহানকে পুড়িয়ে হত্যার ঘটনার সুষ্ঠু বিচার এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ঢাকাসহ বিভিন্ন বিভাগ ও জেলা শহরে বিক্ষোভ, মানববন্ধন এবং সমাবেশ হয়েছে। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন আমাদের ঢাকা সংবাদদাতা আমির খসরু।
ঢাকায় অনুষ্ঠিত হয় বেশ কয়েকটি প্রতিবাদ আয়োজন, আর এতে বক্তারা বলছিলেন, এদিকে জাতীয় মানবাধিকার কমিশনের দুই সদস্যের প্রতিনিধি দল ঘটনা তদন্তে ফেনীর সোনাগাজী গিয়ে ঘটনাস্থল পরিদর্শন এবং ঘটনা সম্পর্কে বিভিন্ন জনের সাথে কথা বলেছেন। এ সময় মানবাধিকার কমিশনের তদন্ত বিভাগের পরিচালক ফাইজুল কবির সাংবাদিকদের সাথে আলাপকালে প্রশাসনের গাফিলতিকে দায়ী করেন এবং বলেন, ২৭ মার্চ মামলার পরে স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিলে এমন পরিস্থিতির সৃষ্টি হতো না।
থানায় যখন একজন মানুষ আশ্রয় নিতে যায় একটি মেয়ে, তখন সে কতটুকু বলতে পারে বা একজন মেয়ের সম্ভ্রম রক্ষা করে কতটুকু বলা সম্ভব এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বোঝা উচিত ছিল।
এদিকে পুলিশ ওই হত্যায় জড়িত বলে অন্যতম সন্দেহভাজন নুরুদ্দিনকে ময়মনসিংহ থেকে এবং পৌর কমিশনার মাকসুদ এবং জাভেদকে গ্রেপ্তার করেছে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ভুটানের প্রধানমন্ত্রী ডক্টর লোতে সারিং বাংলাদেশে তিন দিনের সফরে শুক্রবার সকালে ঢাকায় এসে পৌঁছেছেন। তার এ সফরে বাংলাদেশ ও ভুটানের মধ্যে পাঁচটি স্মারক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। এ সম্পর্কে আমির খসরুর আরেকটি রিপোর্ট।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বিমানবন্দরে স্বাগত জানান। বিমানবন্দরে তাকে লালগালিচা সম্বর্ধনা জানানো হয়। পূর্বাহ্নেই ভুটানের প্রধানমন্ত্রী সাভারে জাতীয় স্মৃতিসৌধ এবং ঢাকায় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন। সফরের প্রথম দিনে বিকেলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডঃ এ কে আব্দুল মোমেন তার সাথে সাক্ষাৎ করেন। ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশের ব্যবসায়ী শিল্পপতিদের সর্বোচ্চ সংগঠন এবিসিসিআই নেতৃবৃন্দ সহ ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথেও বৈঠক করেছেন। শনিবার বাংলাদেশ ও ভুটানের প্রধানমন্ত্রীর মধ্যকার দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে অভ্যন্তরীণ নৌরুট ব্যবহার, কৃষি সহ পাঁচটি বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবার কথা রয়েছে। ভুটানের প্রধানমন্ত্রী ঢাকায় নববর্ষের অনুষ্ঠানে অংশ নেবেন। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজও সফর করবেন, কারণ তিনি এই কলেজেরই ছাত্র ছিলেন। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আপনারা ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠান শুনছেন।
পাকিস্তানের সংখ্যালঘু সম্প্রদায় প্রায় এক বছর শান্তিপূর্ণ সহ অবস্থান পূর্তি উদযাপনের পরিকল্পনা করার মাত্র তিন সপ্তাহ আগে একটি সবজি বাজারে বোমা বিস্ফোরণ ঘটল। ওই হামলায় অন্তত ১৮ জন প্রাণ হারিয়েছেন। পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, বেলুচিস্তান প্রদেশের কোয়েটায় ব্যাপক এলাকা জুড়ে, যেখানে মূলত সংখ্যালঘু শিয়া সম্প্রদায়ভুক্ত হাজারারা বসবাস করেন, তাদের লক্ষ্য করেই ওই আক্রমণ চালানো হয়। তবে হাজারা সম্প্রদায়ের নয় এমন আটজন ওই ঘটনায় প্রাণ হারিয়েছেন। পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল আব্দুল রাজাক ছিমা জানিয়েছেন, একটি আলুর বস্তার ভেতরে বোমা লুকিয়ে রাখা হয়েছিল। যুক্তরাষ্ট্র বাংলাদেশের রাজধানী ঢাকায় এবং দক্ষিণ দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে তার দেশের নাগরিকদের ভ্রমণে সতর্কতা জারি করেছে, কারণ ওইসব এলাকায় অপরাধ বৃদ্ধি পেয়েছে বলে সতর্কতা বার্তায় উল্লেখ করা হয়েছে। এ সম্পর্কে ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের অপর সংবাদদাতা জহুরুল আলম।
নতুন এক সতর্ক বার্তায় বাংলাদেশে ভ্রমণরতদের বাড়তি নিরাপত্তা গ্রহণ করা ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। পররাষ্ট্র দপ্তর বলেছে, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবনের মতো পাহাড়ি এলাকা বিপজ্জনক, কারণ সেখানে অপহরণ সহ অন্যান্য অপরাধের ঘটনা ঘটছে। সতর্ক বার্তায় পার্বত্য এলাকায় সন্ত্রাস এবং অপহরণের ঘটনা বেড়ে যাওয়ায় ওই অঞ্চলে ভ্রমণের বিষয়ে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক করা হয়েছে। ঢাকার বিষয়ে সতর্কতায় বলা হয়েছে, রাজধানীর অপরাধের হারও অনেক বেশি এবং রাতে অপরাধের মাত্রা বৃদ্ধি পায়। ঢাকায় সংঘটিত অপরাধগুলোর মধ্যে চুরি, ডাকাতি, গাড়ি ছিনতাই, হামলা ও ধর্ষণের মতো অপরাধ অন্যতম বলে এতে উল্লেখ করা হয়েছে। জহুর আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ভারতের সুপ্রিম কোর্ট রাজনৈতিক দলগুলোকে নির্বাচনী বন্ডে অনুদানের বিস্তারিত তথ্য দেবার নির্দেশ দিয়েছে। এর ফলে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী তহবিলের বিস্তারিত তথ্য এবার জনসমক্ষে চলে আসবে। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
আগামী 15 মে পর্যন্ত পাওয়া অনুদানের হিসেব 31 মের মধ্যে কমিশনকে জানাতে হবে। শীর্ষ আদালত রায় জানিয়েছে, সব রাজনৈতিক দলকে মুখবন্ধ খামে নির্বাচনী বন্ডের মাধ্যমে পাওয়া অনুদানের বিস্তারিত তথ্য জমা দিতে হবে নির্বাচন কমিশনে। সেখানে থাকবে দাতা ও অনুদান সম্পর্কে বিস্তারিত তথ্য। দেশের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি দীপক গুপ্তা ও বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ এদিন মন্তব্য করে আইনজীবী প্রশান্ত ভূষণের দেশের নির্বাচন ব্যবস্থায় স্বচ্ছতা আনার জন্য যে উদ্যোগ নিয়েছেন তা গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়। উল্লেখ করা যেতে পারে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর চালু করা হয় এই ইলেকটোরাল বন্ড। স্টেট ব্যাংক থেকে ওই বন্ড কিনতেন দাতারা, সেই বন্ড জমা দিতেন বিভিন্ন রাজনৈতিক দলের তহবিলে। নির্দিষ্ট সময়ের মধ্যে সেই বন্ড ভাঙিয়ে টাকা তুলে নিত দলগুলি। এ নিয়েই সুপ্রিম কোর্টে মামলা করে একটি সংগঠন। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
বৌদ্ধ ভিক্ষু দালাই লামা 3 দিন চিকিৎসাধীন থাকার পর নতুন দিল্লির একটি হাসপাতাল থেকে তিনি ছাড়া পেয়েছেন। বুকের সংক্রমণের কারণে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সপ্তাহে 83 বছর বয়সী দালাই লামার ভারতের দক্ষিণাঞ্চলের শহর ধরমশালায় ফিরে যাওয়ার কথা রয়েছে। 1959 সালে চীনের সরকারের বিরুদ্ধে ব্যর্থ অভ্যুত্থানের ফলে তিনি তিব্বত ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন এবং এরপর থেকেই তিনি ওই শহরে প্রধানত বাস করতেন। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান আপনারা শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টসে। তাছাড়া এই অনুষ্ঠানটি সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুকেও। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF এর প্রতিবেদন ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকের এবছর এপ্রিল সংখ্যায় বলা হয়েছে যে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবছর হবে 7.3%, যা বাংলাদেশকে দ্রুত অর্থনৈতিক অগ্রগতি অর্জনকারী প্রথম 3টি দেশের অন্যতম করছে। বাংলাদেশের এই অর্থনৈতিক অগ্রগতির বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনার জন্য ঢাকা থেকে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা বা BIDS এর সিনিয়র ফেলো এবং বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর নাজনীন আহমেদ। ডক্টর নাজনীন আহমেদ, আপনাকে স্বাগতম।
ধন্যবাদ।
ডক্টর নাজনীন আহমেদ, চলতি বছরের জন্য বাংলাদেশের দ্রুত প্রবৃদ্ধির ব্যাপারে IMF যা বলেছে অনেকটা সেরকম কথাই বলছে এশীয় উন্নয়ন ব্যাংক এবং বিশ্ব ব্যাংকও, যদিও সংখ্যায় হয়তো তারতম্য রয়েছে। তো উন্নয়নের এই দ্রুত গতির পেছনে কি কি উপাদান কাজ করছে?
আমরা বিগত কয়েক বছর ধরে যেটা দেখছি সেটা হচ্ছে বেসরকারি খাত অর্থাৎ প্রাইভেট সেক্টরের যে উদ্যোক্তারা, তারা ব্যাপকভাবে বিভিন্ন দিকে এগিয়ে এসেছে। এবং আমি এখানে বলতে চাই যে শুধু বড় উদ্যোক্তা নয়, বাংলাদেশে এখন ক্ষুদ্র এবং মাঝারি যারা উদ্যোক্তা তারা নানানভাবে বিনিয়োগ বাড়ানো, তাদের ব্যবসা বাড়ানো সেই দিকে মনোযোগ দিয়েছেন। পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে আমরা দেখতে পাচ্ছি যে ব্যবসা বান্ধব পরিবেশ তৈরির প্রচেষ্টা, বড় বড় মেগা প্রকল্পে ইনভেস্টমেন্ট, যদিও তার সুফল সামনে হয়তো আরো আসবে, এবং তার পাশাপাশি ব্যবসা বান্ধব যে সুযোগ সুবিধা সেইটা তৈরি করার একটা প্রয়াস আছে। আর সেই সাথে আমরা যতই ইলেকটোরাল প্রসেসের সমালোচনা করি সেটা হচ্ছে একটি দিক, অন্যদিকে রাজনৈতিকভাবে আমরা কিন্তু এক ধরনের একটা স্টেবিলিটি এই ইকোনমিতে দেখছি। সব মিলিয়ে বাংলাদেশকে মনে করা হচ্ছে দেশীয় বিনিয়োগ এবং পাশাপাশি বিদেশি বিনিয়োগের একটি ভালো জায়গা। তাছাড়াও গ্রোথের ক্ষেত্রে অন্যতম ভূমিকা রাখে হচ্ছে বাজার ব্যবস্থা। তো আমাদের যেহেতু একটা বিপুল জনসংখ্যার দেশ এবং এই দেশে রাইজিং একটা ইকোনমি যেটাকে আমরা বলি, যেখানে মানুষের আয় বাড়ছে এবং সেই আয়ের একটা অংশ কিন্তু সঞ্চয়ে যাচ্ছে এবং সেটা আবার বিনিয়োগ হচ্ছে, সেটা হয়তো আরো গতি পেতে পারত, কিন্তু তারপরও এই প্রক্রিয়াটা যথেষ্ট আমি মনে করি যে সবল। এই সব মিলিয়ে বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। কৃষির একটা বড় অবদান আছে, আমাদের যে শ্রমিকের লভ্যতা তার অবদান আছে, পাশাপাশি আমি মনে করি যে একটা বিনিয়োগ বান্ধব সরকারের চিন্তা ভাবনা, এবং আমি সবচেয়ে বেশি ক্রেডিট দিতে চাই বাংলাদেশের জনসাধারণকে, যারা বাজার ভোক্তা হিসেবেও অসাধারণ এবং উদ্যোক্তা হিসেবেও সকল ঝড়ঝঞ্ঝা পেরিয়ে তাদের এগিয়ে যাওয়ার একটা মানসিকতা আছে। এই সব মিলিয়ে আমি মনে করি বাংলাদেশের এই উন্নয়নটা ঘটছে।
আপনি যা বললেন তার পরিপ্রেক্ষিতে কি এ কথা জিজ্ঞেস করতে পারি যে তাহলে কি বাংলাদেশকে উদীয়মান অর্থনীতি বা ইমার্জিং ইকোনমি বলে বিবেচনা করা যায়?
বাংলাদেশকে কিন্তু আসলে ইমার্জিং অর্থনীতি হিসেবে বিবেচনা করা হচ্ছে বেশ কয়েক বছর থেকে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বলছে যে বাংলাদেশ আগামীতে যে 11টি দেশ অনেক উন্নয়ন করবে তার মধ্যে একটি কিন্তু বাংলাদেশ, এটা আরো গত 3-4 বছর ধরেই বলা হচ্ছে। কাজেই বাংলাদেশের উন্নয়নের বিষয়টি, কারণ বাংলাদেশ কিন্তু বহুকাল আগে থেকে তলাবিহীন ঝুড়ির যে দুর্নাম ছিল সেটা থেকে বেরিয়ে এসেছে, বাংলাদেশ এখন ইমার্জিং টাইগার বলেও অনেকে বলেছেন, তার পরবর্তীতে এখন কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় যে জায়গাটা সেটা হচ্ছে বাংলাদেশ একটা স্থিতিশীল এবং টেকসই উন্নয়নের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। কাজে অবশ্যই বাংলাদেশকে শুধু আমি বলবো যে ইমার্জিং ইকোনমি না, একটা স্টেবল এবং একটা শক্তিশালী অর্থনৈতিক উন্নয়নের দেশ হিসেবেই বিবেচনা করা যায়।
বাংলাদেশের অর্থনীতির এই যে প্রায় অপ্রত্যাশিত অগ্রগতি, এর সুফলটুকু সাধারণ মানুষের কাছে কি সত্যি সত্যি পৌঁছচ্ছে?
এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কারণ উন্নয়ন হচ্ছে দেশের বিচারে সেটা সব সূচক বলছে, আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে, কিন্তু সেই উন্নয়নের সুফল বাংলাদেশের সকল মানুষ পাচ্ছেন কিনা সে বিষয়টি প্রশ্নবিদ্ধ। কারণ আমার পরিসংখ্যান যেমন উন্নয়নের তথ্য দিচ্ছে, সেই পরিসংখ্যানই আমাকে বলে দিচ্ছে এদেশের 16 কোটি মানুষের মধ্যে এখনো 12.5% অতি দরিদ্র, এখনো আমার প্রায় 20% লোক দরিদ্র। তাই যদি হয় তাহলে আমার এখনো কিন্তু প্রায় 2.5 কোটি মানুষ, প্রায় 2 কোটি মানুষ অতি দরিদ্র কাতারে পড়ছে। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে যে আসলে আমাদের এই উন্নয়নের সুফলটা সাধারণ মানুষ যতখানি পাওয়ার কথা সেভাবে পাচ্ছেন না, এবং সেটাও কিন্তু দেখা যাচ্ছে যে ধনী দরিদ্রের ব্যবধানের যে পরিমাপ করা হয় সেই পরিমাপেও কিন্তু দেখা যাচ্ছে গ্যাপটা বাড়ছে। তাহলে দেশের বিচারে উন্নয়ন হচ্ছে, দেশ এগোচ্ছে, মাথা পিছু আইডিয়াও বোঝা যাচ্ছে না, কারণ সেটা গড় আয় সেটিও অনেক বাড়ছে, দ্রুত গতিতে বাড়ছে, কিন্তু উন্নয়নের সুফলের জায়গায় অতি দরিদ্র মানুষের অগ্রগতি হচ্ছে খুব ধীর গতিতে। এবং সেখানেই আমাদের এখন চিন্তা করতে হবে, যেখানে ব্যবসায়িক বিনিয়োগ বা আমরা বড় বড় শিল্প কল কারখানা কিংবা বড় বড় প্রকল্পে বিনিয়োগ করব, পাশাপাশি সাধারণ মানুষকে যদি উন্নয়নের সুফলে আনতে হয় তাহলে কিন্তু শিক্ষায়, আমাদের স্বাস্থ্যে, শিক্ষায় এবং গ্রামীণ অবকাঠামোর উন্নয়নে বিনিয়োগ করতে হবে আরো অনেক বেশি।
অবকাঠামোর কথা আপনি বললেন, এই অবকাঠামোগত উন্নয়ন সার্বিকভাবে অর্থনৈতিক পরিকাঠামোতে কিরকম অবদান রাখতে পারে বাংলাদেশে?
বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির জন্য যদি এই সময়ে 1 নম্বর কোনো বিষয় বলা লাগে যে যেটা আমাদের দরকার, সেটা হচ্ছে যে আমাদের অবকাঠামোগুলোকে শুধু অগ্রগতি না, একটা শৃঙ্খলার মধ্যে আনা, এবং সব ধরনের অবকাঠামো, রাস্তাঘাট, আমার কম্পিউটার এন্ড আদার টেকনোলজির যে ইনফ্রাস্ট্রাকচার, বন্দর ব্যবস্থাপনা, সেখানের আধুনিকায়ন, এই পুরোটা বিষয়কে আনতে হবে। এবং আমি সেই অবকাঠামোর মধ্যে আমার ফাইন্যান্সিয়াল সিস্টেমের যে অবকাঠামোগত উন্নয়ন সেটাকেও আনতে চাই, কারণ অবকাঠামোর অগ্রগতিটাই কিন্তু বারবার যেগুলো আন্তর্জাতিক অন্য যেসব পরিসংখ্যান আছে, যেমন বাংলাদেশের বিজনেস এনভায়রনমেন্ট কেমন, কম্পিটিটিভনেস কেমন, এই ধরনের যত ইন্ডেক্স আছে সেখানে বাংলাদেশের যে প্রধান দুর্বলতাগুলোর কথা বলা হয় সেটা কিন্তু অন্যতম দুর্বলতা হচ্ছে অবকাঠামোগত দুর্বলতা, এবং সেখানে এনার্জি সেক্টর অর্থাৎ বিদ্যুৎ, জ্বালানি, এই সেক্টরের দুর্বলতাটা এখনো প্রকট বলে উল্লেখ করা হয়ে থাকে। কাজেই অবকাঠামোগত উন্নত হলে আমরা যে টেকসই উন্নয়নের কথা বলছি এবং যে উন্নয়নের সুফলটা শুধু ধনীরা বা যাদের আয় আছে তারাই ভোগ করবেন না, সাধারণ মানুষের কাছেও যাবে, সেই জন্য সব ধরনের অবকাঠামো এবং দেশব্যাপী সেটার অগ্রগতিটা ভীষণভাবে দরকার।
পরিশেষে আরেকটি কথা জানতে চাই যে আগামী দিনের বাংলাদেশের অর্থনীতিকে আপনি কিভাবে দেখছেন?
দেশ হিসেবে যদি বলি তাহলে বাংলাদেশের অর্থনীতির একটা উজ্জ্বল ভবিষ্যৎ আমি দেখতে পাই। এই কারণে দেখতে পাই যে বাংলাদেশের বর্তমানে যে পরিকল্পনাগুলো আছে এবং সবচেয়ে বড় কথা মানুষ যেভাবে দলমত নির্বিশেষে ব্যবসা বাণিজ্য এসব কাজে সম্পৃক্ত করছে নিজেদেরকে, যেভাবে ছাত্র যুবকরা নিজেদের স্কিল বাড়ানোর জন্য এগোচ্ছে, তাতে আমি পজিটিভ দেখি বেশিরভাগ জিনিস। কিন্তু তারপরেও আমাদেরকে মনে রাখতে হবে আমাদের দুর্বলতার জায়গাগুলোর অন্যতম হচ্ছে শিক্ষা, কারিগরি শিক্ষা, স্বাস্থ্য, এবং সর্বোপরি আমাদের যে বাঙালি হিসেবে আমাদের যে একটা ঐতিহ্য আছে যে আমরা একতাবদ্ধ এবং একভাবে কাজ করে যেতে চাই, সেসব কিছু কিছু জায়গায় প্রশ্নের সম্মুখীন হয়েছি আমরা। কাজে আগামী বাংলাদেশের যে উজ্জ্বল অর্থনীতিকে আমরা দেখি, সেই অর্থনীতির মানে যে উন্নয়নের আকাশে যে ছোটখাটো কালো মেঘগুলো আছে সেইগুলো যদি কেটে যায় তাহলে আমি মনে করি বাংলাদেশ পৃথিবীর একটা অন্যতম, একটা উদাহরণমূলক দেশ, যে দেশ শুধু ডেভেলপিং কান্ট্রি হবে না, খুব দ্রুত উন্নত দেশেও যাবে, এমন একটা এক্সাম্পল কিন্তু বাংলাদেশ হতে পারে।
ডক্টর নাজনীন আহমেদ, আপনার প্রত্যাশার সঙ্গে আমাদেরও আশাবাদ রইল এবং আমাদের সঙ্গে এই বিশ্লেষণে আপনি যোগ দিলেন, আপনি বিশ্লেষণ করলেন, সেজন্য আপনাকে অজস্র ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ, যারা শ্রোতা ছিলেন তাদেরও ধন্যবাদ।
শুরু হচ্ছে এবার আমাদের শুক্রবারিক আয়োজন আলাপন। আজকের বিষয় মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যাকাণ্ড এবং শিক্ষাঙ্গনে যৌন হয়রানি প্রসঙ্গ। সঞ্চালন করছেন সেলিম হোসেন।
ধন্যবাদ আনিস আহমেদ। আমার সঙ্গে রোকেয়া হায়দারও যুক্ত হচ্ছেন কিছুক্ষণের মধ্যেই, তিনি অন্য একটি কাজে ব্যস্ত। তো সুপ্রিয় শ্রোতা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই আলাপন অনুষ্ঠানে। আপনারা শুনলেন যে আজকের বিষয়টি নির্ধারণ করা হয়েছে মাদ্রাসা শিক্ষা নুসরাত হত্যাকাণ্ড এবং শিক্ষাঙ্গনে যৌন হয়রানি, যদিও এটি বিষয় নির্ধারণের জন্য করা। আসলে এই আলোচনায় মূলত আমরা নুসরাত হত্যাকাণ্ডকে ঘিরে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটি এবং বাংলাদেশে এ ধরনের যে বিষয়গুলো প্রতিনিয়ত ঘটছে সেই নানান বিষয় নিয়ে আলোচনায় আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি তিনজনকে, কানাডা থেকে একজন, বাংলাদেশ থেকে একজন এবং নিউ ইয়র্ক থেকে একজন, এবং তিনজনই মোটামুটি এই বিষয়টি সম্পর্কে বিশেষজ্ঞ। তো প্রথমেই আমি পরিচয় করিয়ে দিচ্ছি হাসান মাহমুদের সঙ্গে, কানাডায় থাকেন, শরিয়া আইনের একজন বিশেষজ্ঞ, আপনারা অনেকেই তাকে চেনেন। হাসান মাহমুদ, আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ।
আর আমার সঙ্গে যোগ দিয়েছেন ইমাম কাজী কাইয়ুম নিউ ইয়র্ক থেকে, তার বক্তব্য আপনারা অনেক সময় শুনেছেন, ইন্টারফেথ কর্মী হিসেবে কাজ করেন এবং তিনি একজন নিউ ইয়র্কে পরিচিত মুখ। ইমাম কাজী কাইয়ুম, আপনাকে স্বাগতম জানাচ্ছি। মুস্তাফা আহমেদ মুর্শেদ একজন লেখক এবং কবি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এই মুহূর্তে দিনাজপুরে, যদিও তিনি ঢাকায় থাকেন। মুর্শেদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি।
অনেক ধন্যবাদ সেলিম, সবার সঙ্গে সংযুক্ত হতে পারলাম। বিশেষ করে আমি হাসান ভাইয়ের সঙ্গে দীর্ঘদিন একটা যোগাযোগ হলো, সেই ফোবানায় দেখা হয়েছিল আমেরিকায় ওনার সঙ্গে।
আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আসলে আলোচনা করব যেটি সারা বাংলাদেশের মানুষের হৃদয় তো বটেই, বিশ্বের যে কোনো প্রান্তে যেসব বাংলাদেশি বাঙালিরা বসবাস করছেন সবাইকে নাড়া দিয়েছে নুসরাত হত্যাকাণ্ড। আমরা জানি সোনাগাজীর মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান, যিনি তারই মাদ্রাসার কয়েকজন সতীর্থ শিক্ষার্থী এবং একই মাদ্রাসার শিক্ষকদের বলা হয়ে থাকে আর কি, রোষের শিকার হয়ে প্রাণ দিয়েছেন। তো তার এই মৃত্যুর পর থেকে গোটা বিশ্বে বাঙালিরা ফুঁসে উঠেছেন ক্ষোভে, দুঃখে এবং এর প্রতিবাদে। এটি ইতিমধ্যেই সবাই জানেন। আমি প্রথমেই হাসান মাহমুদের কাছে আসছি, আপনি কি বলবেন?
ব্যাপারটা এত বেশি শোকের যে সমস্ত জাতি স্তব্ধ হয়ে গেছে এবং এই এত আবেগ নিয়ে হিসেব করা খুব কঠিন, কিন্তু হিসেব ছাড়া তো চলবে না। তার কারণ ডায়াগনোসিস সবাই জানেন যে অসুখটা কি, এখন প্রেসক্রিপশনটা কি সেটার উপরে মানে আমাদের দৃষ্টি নিবদ্ধ করতে হবে। হঠাৎ করে কিছু হয় না, এবং এই অপরাধগুলো চারা গাছ থাকতেই উপরে ফেলতে হয়, না হলে বট গাছ হয়ে গেলে খুব খুব অসুবিধে, এবং বট গাছ হয়ে গেছে। আপনি আপনার টপিক নির্ধারণ করেছেন শিক্ষাঙ্গনে এই যৌন অত্যাচার, সেটা স্কুল কলেজ ইউনিভার্সিটি সেগুলো তো হয়েই আসছে, আর ফোকাস যেটা করছেন যে মাদ্রাসায় যে নুসরাতের ইয়ে হলো, জাতির এখন দেয়ালে পিঠ ঠেকে গেছে। অনেক দিন ধরে প্রশাসন মোটামুটি একটা ডিনায়ালের দিকে ছিলেন, কিন্তু এখন তারাও দাঁড়িয়ে গেছেন। আমি প্রতিক্রিয়া হিসাবে যে আপনি যে বলছেন যে জাতি ফুঁসে উঠেছে, হ্যাঁ আমি শুনলাম আমাদের কবি নির্মলেন্দু গুণ উনি
অনশনে গেছেন।
তো সমস্যা হচ্ছে যে মাদ্রাসা, যেহেতু আপনি ফোকাস করছেন আজকের টপিক মাদ্রাসায়,
না আমি মাদ্রাসা শুধু না, আমি পুরো শিক্ষাঙ্গনের কথাই বলেছি, কিন্তু আমার ধারণা যে আলোচনা আরো বিস্তৃত করা উচিত, আমরা শুধুমাত্র মাদ্রাসার ভিতরে না রেখে এটা গোটা শিক্ষাঙ্গনে যে অবস্থাটা বিরাজ করছে, বিশেষ করে এই বিষয়টিকে ঘিরে বা এই ধরনের যেসব ঘটনা ঘটছে?
আমাদের নারী জাতি মানে মোটামুটি অরক্ষিত হয়ে পড়েছে।
আচ্ছা হাসান ভাই, ইতিমধ্যে রোকেয়া আপা চলে এসেছেন স্টুডিওতে, আমি আমার মনে হয়
প্যানেলে যারা আছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি সময় করে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, এবং শ্রোতা দর্শক যারা শুনছেন ও দেখছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। সেলিম
জি, হাসান মাহমুদ কথা বলছিলেন যে এই ঘটনার প্রতিক্রিয়ায় যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া গোটা বিশ্বের বাঙালি বাংলাদেশিরা করছেন, তার প্রেক্ষিতে কি করা উচিত মানুষের এবং কি হতে পারে সেই বিষয়ে কথা বলছিলেন।
কয়েকটা স্টেপ অনতিবিলম্বে নিতে হবে।
জি,
সেটা হচ্ছে যে আমাদের প্রধানমন্ত্রী একটা আইনে স্বাক্ষর করেছেন যে শিশু ধর্ষকের মৃত্যুদণ্ড হবে। আমার মনে হয় অনতিবিলম্বে যে কোনো প্রমাণিত ধর্ষকের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড করা উচিত এবং তার দৃষ্টান্ত স্থাপন করা উচিত।
অবশ্যই করা উচিত, এবং শুধু শাস্তি দিলেই মানে দণ্ড রাখলেই চলবে না, আইনের বিধান হলেই নয়, সেই আইনকে কার্যকর করতে হবে,
দৃষ্টান্তমূলক দৃষ্টান্ত প্রয়োগের দৃষ্টান্ত স্থাপন করতে হবে ইমিডিয়েটলি। নাম্বার টু, সেই ওসি যেভাবে মেয়েটার ইন্টারভিউ নিলেন থানায়, আমরা আমরা স্ট্রংলি প্রপোজ করব যে এরপর থেকে এই ধরনের মামলায় নারী পুলিশ অফিসার
থাকবেন,
না থাকবেন শুধু না, তিনি ইন্টারভিউটা নেবেন,
জিজ্ঞাসাবাদ করবেন।
হ্যাঁ, নাম্বার থ্রি, ধর্ষণের জন্য আলাদা ট্রাইব্যুনালের একটা মানব পদযাত্রা হয়েছে ঢাকায় কালকে, তো ধর্ষণের জন্য একটা আলাদা ট্রাইব্যুনাল করা খুব দরকার। আর কারাগার পরিদর্শন করার জন্য সিভিল সোসাইটি থেকে কিছু রেসপেক্টেড লোক নেওয়া হয়, আমাদের মাদ্রাসাগুলো পরিদর্শন করার জন্য আলেম কোন মানে বর্ষিয়ান রেসপেক্টেড কোন আলেমকে ইনক্লুড করে এরকম ছোট একটা কমিটি করা উচিত, যারা ঝটিকা সফর দেবেন, আগে থেকে কিছু জানাবেন না, মাদ্রাসায় গিয়ে ছেলেদের সাথে মেয়েদের সাথে আলাদাভাবে কথা বলবেন, এটা করা দরকার। আর প্রশাসনের ব্যর্থতা তো আছেই, সেই ব্যর্থতাটাকে একেবারে মানে ঢেলে সাজাতে হবে। আর সবচেয়ে বেশি দায়িত্ব মাদ্রাসার ব্যাপারে আমাদের আলেম সমাজের, আমাদের আলেমরা উচিত এর বিরুদ্ধে শুধু কথা বলা না, যেখানে ঘটনা ঘটবে সেখানে ছুটে যাওয়া, ভিকটিমের পাশে দাঁড়ানো, তাদের তাদের জন্য মিছিল করা, এই পদক্ষেপগুলো ইমিডিয়েটলি নেওয়া উচিত। আর মাদ্রাসাগুলোতে কি হয়, তার উপরে চমৎকার একটা ডকুমেন্টারি হয়েছে ছোট্ট, তার নাম হচ্ছে কালার অফ চাইল্ডহুড, ওইটা এই ধরনের আমাদের গণসচেতনতা সৃষ্টি করার জন্য এই ধরনের ডকুমেন্টারি আরো 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 বানানো উচিত।
আসলে সেটাই যে সচেতনতা বাড়িয়ে তুলতে হবে, সেটা শুধু আলেম সমাজ বা কর্মকর্তাদের মধ্যে বা শুধু সীমিত পর্যায়ে নয়, সারা দেশের মানুষ যারা মানে কর্তৃত্বে আছেন, যারা ক্ষমতায় আছেন তাদের মধ্যেই নয়, সাধারণ মানুষ পর্যায়ে যারা গ্রামে গঞ্জে যে যেখানে আছেন তাদের মধ্যে, মুরব্বীদের মধ্যে থেকে নিয়ে একেবারে শিশু পর্যায়ে যাদেরকে শিক্ষা দিতে হবে সেখান থেকে সচেতন করে তুলতে হবে, মানে এই ভুল ত্রুটির বিষয়গুলো
জাতি তো করছে, আমাদের টরন্টোতেই আজকে একটা হচ্ছে।
আচ্ছা, আমরা একটু নিউ ইয়র্কে ইমাম কাজী কাইয়ুমের প্রতিক্রিয়া শুনতে চাই। এই ঘটনার পরে অনেক সারা দুনিয়ায় নানান রকম বাঙালিরা নানান রকম অনুষ্ঠান করেছে, বিক্ষোভ করেছে, প্রতিবাদ করেছে। হ্যাঁ, আপনি তো ইন্টারফেথ করেন, সর্বধর্মের মানুষের সঙ্গে আপনার যোগাযোগ, তো সব সব ধর্মে এই ধরনের ঘটনা ঘটে, আপনারা কি বল, ইমাম কাজী কাইয়ুম কি বলবেন?
দেখুন সেলিম ভাই, 1991 ইংরেজিতে গিয়াস কামাল চৌধুরী এখানে এসেছিলেন, সেখানে আমি গিয়েছিলাম, তো উনি একটা কথা বলেছিলেন যে আপনারা প্রত্যেকটা প্রবাসী বাঙালি এক একটা কলম্বাস, বাংলাদেশে আটলান্টিকের ঢেউ পদ্মাপারে আঘাত হানবে, পদ্মাপারের ঢেউ আটলান্টিকে আঘাত হানবে, তো আমরা যদিও আমেরিকায় থাকি বিশ্বে থাকি, তো বাংলাদেশের প্রতি, বাংলাদেশের সব ব্যবস্থার প্রতি আমাদের সব অবশ্যই থাকবে। আর এই ঘটনার প্রতি আমি তো নিন্দার কোনো শেষ নাই, নিন্দা যত জোরালো ভাষায় জানানো হবে সেটা কম হবে। আমি প্রথমত বিক্রিমের পরিবার তার সতীর্থ সকলের সাথে সহমর্মিতা প্রকাশপূর্বক আমি বলতে চাই যে আমাদের বাংলাদেশের মাদ্রাসা এডুকেশনকে পুরোপুরি চেঞ্জ করতে হবে, ওখানে অনেক গাপলা আছে, অনেক গ্যাপস আছে, প্রথমত শিক্ষকদের কোন ট্রেনিং দেওয়া হয় না বাচ্চাদের সাথে কিভাবে ব্যবহার করতে হয়। শুধু এই দর্শন কেস না, আমরা অনেক সময় মাঝে মাঝে দেখি যে একদম একটা বাচ্চাকে এমন ভাবে মারা হচ্ছে, একটা বাচ্চাকে মানে যেগুলা ভিডিও ভাইরাল হচ্ছে কিন্তু কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না। এই জন্য আমাদের শিক্ষা ব্যবস্থাকে, বিশেষ করে শিশু শিক্ষা ব্যবস্থাকে, তার সাথে যারা জড়িত থাকবেন তাদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে, কিভাবে একটা বাচ্চাকে হ্যান্ডেল করতে হবে, কিভাবে তাকে শিখাতে হবে এই জিনিসগুলো। আর দুর্ভাগ্যবশত আমাদের বাংলাদেশ সরকার আমাদের বাংলাদেশ ইসলামিক এডুকেশনের ব্যাপারে কোনই মানে একদম আমি অজ্ঞই বলবো, দেখেন সেখানে ধর্ম মন্ত্রণালয় আছে, সেখানে ইসলামিক ফাউন্ডেশন আছে, কিন্তু এদের এই দুই প্রতিষ্ঠান থেকে শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষার উপর কোনো কোনো কিছু জোরালো কোনো মিটিং, কোনো সেমিনার, কোনো ট্রেনিং এর ব্যবস্থা আমরা আরও দেখি না। এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। এবং অনেক মাদ্রাসায় দেখা গেছে যে ওই একটা 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 লোক একটা একটা টিচার সে তার এডুকেশনকে কমপ্লিট না করেই মাশাল্লাহ ইসলামী লেবাস টুপি দাড়ি ইত্যাদি ইত্যাদি দিয়ে ওই এলাকার মানুষকে বসবাস করে কোনো মতে মাদ্রাসায় ঢুকে দিল, মাদ্রাসা হুজুরের বড় লম্বা লম্বা বহুল ওয়াজ শুনে ওখানে রেখে দিল, তারপরে শুরু হলো এই নির্যাতন, এই সমস্ত সব দুষ্কর্ম যেগুলা এগুলো অনেক হয়ে আসছে, কোনোটা দেখা যায় কোনোটা দেখা যায়, যখন একটা ঘটনা বেরিয়ে আসছে তখন বাকি ঘটনাগুলো আস্তে আস্তে বেরিয়ে আসতে শুরু করে। আপনারা নিশ্চয়ই জেনেছেন যে ওই ঘটনার পরেই কিছু কিছু ডাকাতে একজন ইমামের উপর সকালবেলা গিয়ে আক্রমণ চালানো হয়েছে এই ঘটনার জের ধরেই। তো এই জিনিসগুলো আসলে বেরিয়ে আসবে একটা একটা করে। আমাদের সরকারকে এবং ধর্মীয় মন্ত্রণালয়কে এবং ইসলামিক ফাউন্ডেশনকে জোরালো পদক্ষেপ এবং ভূমিকা নিয়ে টোটাল ইসলামিক শিক্ষা ব্যবস্থাকে রিফর্ম করতে হবে, এছাড়া আর কোনো গতি আমি দেখতে পাচ্ছি না।
আচ্ছা, আমরা একটু আপা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মুস্তফা আহমেদ মোর্শেদ, তিনি একজন লেখক কবি এবং এই এই ঘটনার পরে তিনি চমৎকার একটি কবিতা লিখেছেন, আমি পড়েছিও। এবং আপনি শুনলেন যে কবি নির্মলেন্দু গুণ ইতিমধ্যে এই ঘটনার প্রতিবাদে অনশন ঘোষণা করেছেন, তার মানে বিভিন্ন পেশাজীবীরা এখন সোচ্চার হচ্ছে এই ঘটনার প্রেক্ষিতে যেন এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। মুস্তফা আহমেদ মোর্শেদ, আপনি কি বলবেন?
প্রথম কথা হচ্ছে যে নুসরাতের মৃত্যু প্রত্যেককে আমাদেরকে শোকাহত করেছে, এ ব্যাপারে কোনো প্রশ্ন নেই। এখন কেন মৃত্যু এবং নুসরাতের মৃত্যু এবং মূলত এই যে পুরো শিক্ষা পরিমণ্ডলে এই ধরনের নানাবিধ ঘটনা ঘটে, ধর্ষণের ঘটনা ঘটে, কিন্তু সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে যে অনেকগুলো মাদ্রাসায় মেয়েরা যৌন নির্যাতনের শিকার হয়েছে এবং ছোট বাচ্চারা বলাৎকারের শিকার হয়েছে, কয়েক জায়গায় খুন হয়েছে, এবং প্রত্যেকটাতেই মাদ্রাসার শিক্ষক জড়িত, ছাত্র না, যেটা গুরুত্বপূর্ণ। তাহলে যেখানে যেখানে ইসলামকে বলা হয় যে যখন ইসলামিক শিক্ষা দেওয়া হচ্ছে যে তারা কি পাচ্ছে পর জন্মে পরের দুনিয়ায় বেহেস্ত পাবে, এবং এই যে এবাদত মানে হচ্ছে তার মানে কি আলোকময় মানুষ হয়ে গড়ে উঠবে, সেই রকম আলোকময় মানুষ গড়ে ওঠার প্রতিষ্ঠানটিতে যদি যারা শিক্ষক তারা যদি বলাৎকার করে, তারা যদি ধর্ষণ করে, তারা যদি মেয়েদের প্রতি তাদের কুরুচিপূর্ণ দৃষ্টি ফেলে হত্যায় যুক্ত হয়, তাহলে এই প্রতিষ্ঠানগুলোতে ঘুণ ধরেছে। যদি যুক্তির হিসেবে ফলি একটাও যদি ঘটনা ঘটে তাহলেও ঘটনা পচনটা শুরু হয়ে গেছে, পচন রোধ করতে হবে। এবং এই পচন রোধ করবার ক্ষেত্রে কেন হয় না, আমাদেরকে আসলে রোগ এবং রোগ নিরাময়ের দিকেই তো কথা বলা দরকার, পদক্ষেপ নেওয়া দরকার। মূলত বাংলাদেশের পরিস্থিতিটা এখন এমন হয়েছে লম্বা দাড়ি টুপি আলখাল্লা কেউ আর সাহস পায় না তাকে কোনো কথা বলা, সে এখন ক্রিমিনাল, সে কি ডাকাত, সে কি লম্পট, মাদ্রাসায় যুক্ত মানেই বেহেস্তে যাওয়ার সে টিকিট কেটে দিচ্ছে, সুতরাং তাকে স্পর্শ করা যাবে না। এই জায়গায় রাষ্ট্র আনতে হবে কঠোর ভাবে, কোনো ভাবে ছাড় দেওয়া যাবে না, যদি ছাড় দেওয়া হয় এই পুরো সমাজ ধ্বংস হয়ে যাবে।
আসলে সমাজের সামাজিক সচেতনতা সৃষ্টি করতে হবে, কারণ আমরা নিজেরা যদি সচেতন না হই, আমরা যদি কাউকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে না দেওয়ার চেষ্টা করি অন্তত, তাহলে কিন্তু সেটা আমাদের ব্যর্থতা।
আমি ঠিক সেই জায়গায় এখন যেতে চাইছি যে সচেতনতা বলতে, দেখুন যে নুসরাত হত্যাকাণ্ডটি ঘটেছে মূলত প্রশাসনিক উদাসীনতা, মূলত স্থানীয় পর্যায়ে যারা বেনিফিশিয়ারি গ্রুপ ওই মাদ্রাসা কেন্দ্রিক যারা বিভিন্ন রাজনৈতিক রং ধারণ করে চলে তাদের সহযোগিতা প্রশাসনিক বলতে, দেখুন ওসি মামলাটিকে অন্য খাতে নিতে চেয়েছে, তার মানে তার সংযুক্তি আছে, ওখানে এনডিসি দিয়েছে এডিসি রেভিনিউ সেও উদাসীন, তারও কাছে অভিযোগ আগে গেছে, মেয়েটি অনেকবার তার নিরাপত্তাহীনতা, তার প্রতি তার যে অধ্যক্ষ সিরাজউদ্দৌলার যে লাম্পত্য সবই বলেছে, অথচ তাহলে এবং পরবর্তী সময়ে লক্ষ্য করা যাচ্ছে যে আওয়ামী লীগের যারা নেতা স্থানীয় কাউকে বরখাস্ত করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে, কিন্তু এরা যুক্ত, কিন্তু এখানে পার্টি রঙের থেকে মূলত দেয়ার দ্য ক্রিমিনাল, ওরা আসলে বেনিফিশিয়ারি গুলো। আর এই যে সামগ্রিক চিত্রটা, এটা বিশাল রোগ এই সমাজের, দুর্নীতির রোগ এই সমাজের, পচনের রোগ, নৈতিক মানে অনৈতিকতার রোগ এখানে। তাহলে এই যে সচেতনতা, তার মানে কি করতে হবে, সরকারকে একটি পক্ষ এবং সমাজের যারা শীর্ষস্থানীয় ব্যক্তি, মানে আমি ন্যাশনাল লেভেল পেরিফেরিতে বলছি না, প্রত্যেক আঞ্চলিক খাতে একটি ইউনিয়নে একটি থানায় এই ধরনের মানুষেরা আছে, তাদেরকে নিয়ে এখন খুব জরুরি ভিত্তিতে একটা টিম করা দরকার, এবং প্রত্যেকটা মাদ্রাসাকে নিয়মিত পর্যবেক্ষণের আওতায় আনা দরকার, এবং মাদ্রাসা যে কমি এবং মাদ্রাসা যে উপরে যারা এই যে কাঠামোতে আছে নেতারা, তাদের কাছ থেকে ওয়াদা নেওয়া দরকার এবং তাদেরকে নিয়ে পরিদর্শন করা দরকার, এবং এই করে এইগুলোর দুর্বলতা চিহ্নিত করা। এক দুই হলো গিয়ে যে যারা শিক্ষকতায় যুক্ত এবং তারা তাদের জৈবিক তাড়না পূরণ করছেন হয়তো তার স্ত্রী থেকে দূরে, তাহলে তাদের একটা এমন ব্যবস্থা করে দেওয়া উচিত তাদের একটা নিয়মিত সংসার জীবন থাকে। তিন হচ্ছে যে এরপরেও যারা অন্যায় করবে তাদের একটা নৈতিক শিক্ষার বাড়তি ব্যবস্থা, অর্থাৎ মাদ্রাসা শিক্ষক হলে যে সেই নৈতিকতায় একদম বিশাল কিছু সেটা তো
সোশ্যাল মিডিয়াতে তার একটা মানে চিত্র আমরা বেশ কয়েকবার দেখেছি, এবং
কি করতে হবে আমাদেরকে যে জায়গাটা আসতে হচ্ছে, তাহলে অর্থাৎ মাদ্রাসা শিক্ষকদেরও নৈতিক শিক্ষায় বলিয়ান করতে হবে, এবং পুলিশ ফোর্সকে যদি যারা অপরাধ করবে সরকারি বাহিনীতে তাদেরকে সত্যিকার অর্থে কঠোর সাজার জায়গা আনতে হবে। একটা কথা উঠে এসেছিল এই আলোচনায়, আগে দুজন আলোচক যে কথাটি বলেছেন, আইন করতে হবে, ট্রাইব্যুনাল করতে হবে, সব ঠিক আছে কথা, প্রয়োগটা কি? বাংলাদেশে তো দ্রুত বিচার ট্রাইব্যুনাল আছে, আগের ধর্ষণ গুলোতে আপনি খেয়াল করুন একটারও ফাঁসি হয়নি, কিন্তু
সেটাই তো বলছি যে আইন থাকলে হবে না, আইনকে কার্যকর করতে হবে। এবং
আপনি খেয়াল করুন, আমি একটু আপনাকে আমি কথাটা শেষ করে দিই, এইভাবে যে দেখুন কেন হয় না, যে পুলিশ ডিপার্টমেন্ট যখন ইনভেস্টিগেশনে যায়, এফআইআর হয়, সেইখানে সবচেয়ে দুর্বলতা তো তারা তৈরি করে দেয়, ফলে যে আইন অনুযায়ী বিচারটা হবে এফআইআর দুর্বলতার কারণে বিচার হয় না। ছোট্ট একটা এক্সাম্পল, বছর তিনের আগে আমার ফুফাতো বোনের দিক থেকে নাতনি হয়, সে আর্কিটেকচার পড়তো এবং সে একটি ছেলে ছাত্রলীগের তৃতীয় কলেজে তাকে ধর্ষণ করলো, হত্যা করলো, সেটা একেবারে আমূল গায়েব করে দিল পুলিশ ডিপার্টমেন্ট, এবং পোস্টমর্টম রিপোর্টকে ওই খুনের ঘটনাটিকে বলা হলো যে আত্মহত্যা, আমার মানে ওন ব্লাড, এফআইআর এর দুর্বলতা। তাহলে এই জায়গায় কোন পুলিশ যদি এফআইআর এ এরকম শয়তানিটা করে, যারা দায়িত্বপ্রাপ্ত
তাদের জবাবদিহিতার ব্যবস্থা করতে হবে, তাদের শাস্তি, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, তবেই কোনো না কোনো ক্ষেত্রে এগুলো নিরসন হতে পারে।
শিল্প সাহিত্যের মানুষ, আমি আসলে আজকে সকালে ঢাকা থেকে রওনা দিয়েছি দিনাজপুর আসার জন্য, এখানে একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করবো, পথে মন খারাপ ছিল, পথেই কবিতাটা আজকাল তো আমাদের যেহেতু
আপনার কবিতা শেষের দিকে আমরা শুনবো কিছু অংশ
পোস্ট করেছি,
হ্যাঁ আমরা কিছু অংশ আপনার কবিতা
হয়েছে কি, আমার কাছে তো অন্য সেটআপ নেই, আমি সেলফোনে কথা বলছি, ওখানেই কবিতাটা ঢুকানো, কবিতাটা আমি পড়ে শোনাতে পারবো না।
আচ্ছা তাহলে আমি পড়ে দেবো আপনার কবিতার কয়েকটি অংশ,
ঠিক আছে আমরা শুনে নেব সেলিমের কাছ থেকে।
আমার হাতে অনেকগুলো প্রশ্ন আছে,
টেলিফোন লাইনে দীপক আছেন,
কোথায় দীপকের প্রশ্ন আগে নিয়ে নেই। হ্যালো
হ্যালো হ্যালো
সেলিম ভাই নমস্কার।
জি নমস্কার,
নমস্কার, বলুন।
হ্যাঁ জি সেলিম ভাই, ওকে আপা, আমি শুরুতে জানাচ্ছি শুভ নববর্ষ, পয়লা বৈশাখের শুভেচ্ছা।
ধন্যবাদ।
আমি দীপক চক্রবর্তী বলছি বাংলাদেশ পঞ্চগড় থেকে। আমাদের প্যানেল অতিথি খান মহোদয়ের কাছে আমি জানাচ্ছি শুভ নববর্ষ। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দুঃখের সাথে বলতে হয়, সেটি হচ্ছে যে ফিরিতে যে আমাদের দুর্ঘটনা হয়ে গেল, সেই আমাদের আমাদের মতো, আমার বোন, আমি যেটা মনে করবো আমাদের বোনের মতো, সেই একজন শিক্ষক সেই এরকম আচরণ করতে পারে যেখানে উনি এই কাজের সাথে জড়িত জেনারেল ছিলেন? তার আমাদের তো কঠোর আমরা শাস্তি চাবই, যে এই কাজটা যারা করেছেন তারা কি একটু কি মনে ভাবে নাই আমার উনি মেয়ের মতো সন্তানের মতো, তাকে আমরা পেট্রোল দিয়ে এবং কেরোসিন তেল ঢালি দিয়ে তাকে আমরা এভাবে আগুনে দগ্ধ করে তাকে পুড়ে আমরা সেই আমরা নির্যাতন করব? তাকে তো মেয়েটাকে অবশ্যই বুঝাতে পারত এভাবে একটা মেয়েকে নির্যাতন করার জন্য, তাহলে আমরা এই সাধারণ মানুষ কি ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারি? এবং কি আমার প্রশ্ন হচ্ছে যে প্যানেল অতিথি সাংবাদিকদের কাছে, সেটি আমরা কঠোর শাস্তি চাই, সারা বাংলাদেশ কঠোর শাস্তি চাই, এবং তার আমি পরিবারের জন্য আমি আবারও সান্ত্বনা জানাচ্ছি এই ভয়েস অফ আমেরিকার মাধ্যমে। আমাদের দুঃখের সাথে বলতে হয় এই কাজটা যারা করলো তারা কি একটু কি মনে ভাবে নাই সে আমার মেয়ে হতে পারে, সে আমার বোন হতে পারে?
আপনাকে অনেক ধন্যবাদ,
অনেক ধন্যবাদ দীপক, অনেক অনেক ধন্যবাদ।
আমাদের শ্রেণী শর্মাদের কাছে
শাস্তির ব্যবস্থা করা হোক, আইন থাকলেই চলবে না, আইন কার্যকর করতে হবে, সেটাই আমরা আমাদের সবারই কাম্য।
অবশ্যই একজন প্রশ্ন করেছেন মিনাম খান নামে, শুধু একজনকে শাস্তি দিলে হবে না, সবাইকে শাস্তি দিতে হবে এবং খুব তাড়াতাড়ি, সেই যে দলেরই হোক না কেন, সরকার দলের হোক বা বিরোধী দলের হোক, তাদের
তা তো অবশ্যই
হ্যাঁ বিচার করতে হবে একজন লিখেছেন। আরেকজন লিখেছেন আনিসুর রহমান, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে অভিযোগ বক্স রাখা যেতে পারে, বক্সের চাবিটা ইউএনও বা শিক্ষা অফিসার সংরক্ষণ করবেন, উনি পরামর্শ দিয়েছেন 15 দিন কিংবা 1 মাস অন্তর অভিযোগ সংগ্রহ করে ব্যবস্থা নেবার বিধান করতে হবে। ইফতেখার আঞ্জুম দুলাল নামে লিখেছেন মূলধারার শিক্ষা থেকে বিচ্ছিন্ন হয়ে তথাকথিত পশ্চিমা সভ্যতার সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে অনেকেই যৌনতাকে ফ্যাশন হিসেবে নিয়েছে, শুধু শিক্ষাঙ্গন নয় সর্বত্র এই চর্চা পরিলক্ষিত। যৌনতা বাংলাদেশে আইন দ্বারা স্বীকৃত না, যে দেশে আইন দ্বারা স্বীকৃত সে দেশে এর অপব্যবহার বন্ধ করা যায়। এরকম অসংখ্য প্রশ্ন এবং মন্তব্য আমাদের কাছে এসছে, আমরা মনে হয় হাসান মাহমুদের কাছে একটি প্রশ্ন রাখতে পারি এইসব মন্তব্যের ভিত্তিতে আপা। সেটি হচ্ছে যে নুসরাতের মৃত্যু সর্বশেষ যৌন নিপীড়নের ঘটনা আমাদের দেশে, এবং এটি কি সর্বশেষ কি না, এখান থেকে আমরা শিক্ষা নিয়ে ভবিষ্যতে যেন না হয় তার জন্য কি করতে পারি?
আমি তো কয়েকটা পদ্ধতি বললাম, একটা বিষয় একটু হাইলাইট মানে কি কি করা উচিত সেটা 5টা পয়েন্ট আমি আগে বললাম। এখন একটা জিনিস মানে ডায়াগনোসিস করতে গেলে আমাদেরকে মাইক্রো লেভেলে যেতে হবে, মাদ্রাসা এবং ধর্মীয় সংগঠনগুলোর একটা চরিত্রের চারিত্রিক বৈশিষ্ট্য আছে যেটা মানে সেটা হচ্ছে ওরা মোটামুটি সরকারের জন্য নো গো জোন হয়ে থাকেন, ওনারা গডস রিপ্রেজেন্টেটিভ হয়ে থাকেন। চার্চে অজস্র পাপাচার হয়েছে এবং সেটা শেষ পর্যন্ত ধর্মগুরুরা স্বীকার করেছেন। ইন্ডিয়াতে মন্দিরে যা ঘটে বিভৎস,
বিভৎস অবশ্যই।
আর বাংলাদেশের ব্যাপারে আমি অনেক আগে এক টিভিতে দেখেছিলাম এক অধ্যক্ষ, তিনি বলছেন যে মাদ্রাসায় এটা হয়েছে আমাদের, আমরা সেই শিক্ষককে বরখাস্ত করেছি, কিন্তু মিডিয়াতে আমরা যেতে দিব না খবর, তাহলে মাদ্রাসার বদনাম হবে, আমাদের এখানে ছাত্র আসবে না। এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কোনো মতে এই বাচ্চাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়, এটা আমি একেবারে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বলছি, আমার তো আত্মীয় স্বজন মাদ্রাসায় আছে বাচ্চারা, ওদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয় যে টিচার শিক্ষক তার যেই জায়গায় শরীরে বেত মারবেন সেই অংশটা জাহান্নামে যাবে না।
জি জি, এটা সত্যি এরকম কথা
মানে
প্রচলিত।
আর একটা জিনিস আছে, এটা ধর্মীয় সূত্র আমি টানছি বিকজ আমি এটার উপর কাজ করি। আমি আপনি যে বলছেন যে আমি শরিয়া বিশেষজ্ঞ, ওটা ঠিক নয়, আমি এখনো ছাত্র, আমি এখনো শিখছি। সেখানে একটা হাদিস আছে যে মুসলমান মুসলমানের অপরাধ গোপন করে রেখো, ওইটা মানে ওদের মাথার মধ্যে ঘোরে যে এই শিক্ষক তো করেছে কিন্তু সেটা বাইরে বলা যাবে না। এই যে ডিনায়াল, প্রশাসনিক পদক্ষেপ এবং স্ট্রং পদক্ষেপ ছাড়া এটা কখনোই ঠিক হবে না। এখন জাতি প্রস্তুত, কিন্তু এখনই সময় সরকারের সুযোগ। এবং এই যে ওসি যেখানে FIR করা হয়, যেটা মুর্শিদ বললেন, এটা যে কত ইম্পর্টেন্ট, এবং সেইখানেই নারী পুলিশ অফিসারের থাকা দরকার।
হ্যাঁ, কারণ সেখানে প্রশ্নোত্তরের জায়গায় গিয়ে যখন এইসব ঘটনার তদন্ত চলে তখন দেখা যায় যে যে ভিকটিম, যার মানে যে শিকার হচ্ছে এই ধরনের যৌন নিপীড়নের, সেই কিন্তু মানে অপরাধীর মতন প্রমাণ করতে চায় তাকে, তার দোষেই হয়েছে।
এই ক্ষেত্রেও তো এই ওসি এটাকে আত্মহত্যা করার প্রমাণ ওইদিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছিল।
আচ্ছা আপনার
একটা কথা রোকে আপনি আমাকে বলেন তো, এটা আমাকে এখনো রহস্য বলুন, সব সময় এই অপরাধী পুলিশগুলো ওদেরকে ইংরেজিতে বলে ক্লোজড, বাংলায় বলে প্রত্যাহার, এর মানে কি?
এরকম একটি টার্ম আসলেই ব্যবহার করা হয়। আচ্ছা আপনার আলোচনার কয়েকটি পয়েন্ট থেকে আমার একটি বিষয় উল্লেখ করতে ইচ্ছে হচ্ছে, সেটি হলো যে আপনি বললেন যে ওদের শেখানো হয় এটা সেটা এবং এটা না বলার জন্য এনকারেজ করা হয় ছোটবেলা থেকে। এটা শুধু শিক্ষাঙ্গনেই নয়, এটা আমার মনে হয় পরিবার পরিবারের পক্ষ থেকে অনেকেই নানানভাবে নির্যাতনের শিকার হন ছোটবেলায়, যৌন নির্যাতনের, অনেকেই লোকলজ্জার ভয়ে লুকিয়ে রাখে, বলে না। কিন্তু এই মেয়েটি নুসরাতের ঘটনা, সে গ্রাম থেকে আসা মেয়ে হওয়ার পরেও কিন্তু সে বলেছে, লিখেছে, এবং তার ভাই এক এক বিবৃতিতে বলেছে যে তার অডিও রেকর্ড করা ছিল তার মোবাইলে, তাতে বলা হয়েছে যে শিক্ষক আমার গায়ে হাত দিয়েছে, শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি এই অন্যায়ের প্রতিবাদ করব, এই কথা এই মেয়েটি বলে গেছে। কিন্তু
তো
এই মেয়েটি কি আমাদেরকে একটি শিক্ষা দিয়ে গেল যে তোমরা এখান থেকে শিক্ষা নাও, যেন আর কোনো মেয়ে আরো এগিয়ে যাও না হয়? ইমাম কাজী কাইয়ুম আপনি কি বলবেন, ইসলামে যে শিক্ষার কথাগুলো বললেন যে ছোটবেলা থেকে এরকম দেওয়া হয়, আপনি ইন্টারফেথ করেন, অন্যান্য ধর্মেও নিশ্চয়ই এ ধরনের শিক্ষা দেওয়া হয় সিমিলার, কারণ চার্চে এরকম ঘটনা ঘটে, এরকম ঘটনা টেম্পলে ঘটে, তো আপনি কি বলবেন?
প্রথমত এই বেত্রাঘাত করার এটা এটা কোনো অবস্থাই ইসলাম সমর্থন
মেনে নেওয়া যায় না,
এবং নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা কোনোভাবেই এটাকে এনকারেজ করেন এবং ডিসকারেজ করেছেন। উনি আপনি জানেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট একটু শিশু 10 বছরের শিশু তার মা বাবা নবীর খেদমতে দিয়ে দিয়েছিলেন, তখন উনি উনি নিজেই বলেছেন যে আমি অনেক সময় আমার ছেলেসুলভ ব্যাপার স্যাপারে কার কোনে নবীকে আমাকে কোনো জিনিস কেড়ে আনতে বা দিতে পাঠালে আমি বাচ্চাদের সাথে খেলাধুলায় লেগে যেতাম, কিন্তু আমি ভুলে যেতাম তিনি দিয়েছেন বানিয়ে নিছেন। আমি যখন ফিরে চলে যেতাম তখন হঠাৎ মনে পড়তো আমার, তখন তিনি আমার দিকে তাকাই গিয়া কিছুই বলতেন না আমাকে, বরং আরো আদর দিতেন এবং আমাকে শিখাইতেন ইসলাম এবং ধর্মের কাজগুলো আমি তার কাছে শিখেছি। তো এই জন্য ছোট্ট ছোট্ট শিশুকে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাদেরকে এমনই ভালোবাসতেন যে বাচ্চারা তাকে দেখলে জড়িয়ে দূর থেকে আসিয়ে ধরতো, এটি হলো ইসলামের শিক্ষা। কিন্তু কিভাবে এই যে হাসান ভাই যেটা বললেন মারলে বেস্ট যাবে, এই ধরনের তো কোনো এটা কোরআন হাদিসে দেখো তো সেটা সেটা লেখা নাই, মারার তো প্রশ্নই আসে না। বাচ্চাদেরকে বাচ্চারা আদর পাবে, বরঞ্চ বাচ্চাদেরকে আদর কাজ শেখানোর জন্য আগে তাকে আপনি সালাম দিতে হবে। নবীজিকে কেউ আগে সালাম দিতে পারেন, তিনি আগে সালাম দিয়েছেন এবং তিনি বলেছেন যে মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালা ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যে ছোটদেরকে সম্মান করবে না এবং বড়দেরকে যে ছোটদেরকে স্নেহ করবে না এবং বড়দেরকে সম্মান করবে না সে আমাদের মধ্যে না। তো ছোটদেরকে সম্মান করা, সুন্দর ব্যবহার করা, এটা ইসলামের ইসলামের এটা একটা
আসলে ধর্মের দোহাই দিয়ে অনেকেই অনেক অপকর্মকে জায়েজ করে নেন, বলেন যে এটা ধর্মে আছে, এটা হাদিসে আছে, এটা কোরআন শরীফে আছে, কিন্তু কেউ আমরা গিয়ে দেখি না যে আসলে হাদিস কোরআনে এগুলো আছে কিনা,
এবং সেটাই
সেই
আমাদের আরেকজন শ্রোতা আছেন আপা।
হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন।
যৌন নির্যাতনের এই বিস্তৃতির পেছনে মাদ্রাসা শিক্ষক যা ভূমিকা পালন করছে, কিন্তু তাদের একটা ব্যাকআপ ফোর্স সোসাইটিতে কিন্তু বড় ভূমিকা রাখে, সেটা হচ্ছে নোংরা ওয়াজগুলো। নোংরা ওয়াজগুলো ওই ওয়াজ মাহফিলে এই গ্রামীণ পর্যায়ে যখন হয় সমস্তটা নারী বিদ্বেষী, প্রবল ভাবে প্রকট ভাবে নোংরা শব্দে, তখন এই সাধারণ অশিক্ষিত মানুষেরা একদিকে উদ্বুদ্ধ হন তাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিতে, অন্যদিকে তারা আবার নারীদের প্রতি নির্যাতন হলে, যৌন নির্যাতন হলে সেটাকে একটা স্বাভাবিক মেনে নেন। এক দুই ওই মাদ্রাসার মাওলানারা তখন এই ওয়াজগুলো ব্যাকআপের পৃথ্বী থেকে সমাজে একটা আপার হ্যান্ড পেয়ে যায়। এখন পুলিশ প্রশাসন কিংবা ধরুন ডিজিটাল আইনের এই যেসব ভিডিও ফুটেজ গুলো ছড়িয়ে পড়ে, এইসব নোংরা যে হাদিস কিংবা কোরআনের আলোকের একেবারে বাহিরে পরিণভাবে বিরোধী এইসব ওয়াজ গুলোকে বন্ধ করতে হবে, এবং যারা এইসব ওয়াজ ছড়িয়ে যেসব ওয়াজের সোকল মাওলানা তাদেরকে একেবারে আইনের আওতায় আনতে হবে। এইটা যদি বন্ধ না করা যায় তাহলে আমরা যে রোগটার কথা বলছি সুরাহা দিতে, সেটা কিন্তু ব্যাহত হবে। ফলে মাদ্রাসা এবং এইসব নোংরা ওয়াজ দুটাকে কঠোরভাবে আসলে আলোর নিচে আনতে হবে।
আচ্ছা, একটি ঘটনা নুসরাত হত্যাকাণ্ডের পরে এই টিচার এই শিক্ষকের পক্ষে বিপক্ষে দুই রকম বিক্ষোভ সমাবেশ হয়েছে। তো বিপক্ষে যারা করেছে তারা তো নিশ্চয়ই মানে যুক্তিসঙ্গত কারণেই করেছে, কিন্তু পক্ষে যারা করলো তারা কারা? হাসান মাহমুদ আপনি বলুন, তারপরে হাসান ভাইয়ের কাছ থেকে শুনবো।
আমার 25 বছর গেছে জার্মান দূতাবাসে রাজনৈতিক উপদেষ্টা, তখন আমাকে এই বিশ্লেষ মানে নানা রিসার্চ করতে হয়েছিল। সেখানে দেখা গেছে যে আমার রিসার্চে আমি ওই সময় দেখেছি কিংবা এখনো যেটা বোঝা যায় জলের মতন পরিষ্কার, যে মাদ্রাসাগুলোকে ঘিরে মানে ভেস্টেড কোয়ার্টার যারা ওখান থেকে বিভিন্ন অর্থের ভাগিদার হয়ে ওঠে, এই যারা যুক্ত ছিল এখানে যে বিভিন্ন অন্য লোকগুলো যারা মিছিল করেছে ওই অধ্যক্ষের পক্ষে, এরা সম্পূর্ণভাবেই হচ্ছে আসলে ওখান থেকে অর্থের ভাগ বাটরা তোলে, আর মানে অর্থ লোক ছাড়া আর অন্য কিছু না, সেটা দ্বারা তাড়িত হয়েই তারা সেই অধ্যক্ষের পক্ষ নিয়েছে। এখন আবার যখন একটা অর্থ খেতে হয়, পকেটস্থ করতে হয়, তখন যখন যে রাজনৈতিক দলটি ক্ষমতায় থাকে সেই রাজনৈতিক দলের সংস্পর্শে আসতে হয়, যেমন এই অধ্যক্ষ সিরাজ কিন্তু এক সময় দেখা যাচ্ছে জামাত করেছে, আবার তাকে জামাত থেকে বহিষ্কার করা হয়েছে, পরবর্তী আবার স্থানীয় একটা আওয়ামী লীগের নেতার হাত ধরে সে আওয়ামী লীগে ঢুকেছে। তাহলে বুঝুন পার্টির রং সে বদল করেছে, কিন্তু মূলত তার স্বার্থ চরিতার্থ করেছে, তার যে ওই আর্থিক যে বৈশিষ্ট্য
রাজনৈতিক এবং আর্থিক স্বার্থ। হাসান মাহমুদ কিছু যোগ করবেন এই বিষয়টি নিয়ে?
হ্যাঁ, যোগ তো করাই যায়। আসলে এই এই নুসরাত মেয়েটার মানব জমিনের একটা রিপোর্টে আমি দেখি 2 বছর আগে ওই ছেলেটাই গুন্ডাটাই দলবল নিয়ে তার উপর আক্রমণ করেছিল, যে এই অধ্যক্ষের পক্ষে মিছিল করেছে, সেই গুন্ডা তার চোখে চুনের মতো কি একটা ছুঁড়ে দিয়েছিল, সে চোখে হাসপাতালে ছিল এবং ওই অবস্থায় সে পরীক্ষা যখন দিচ্ছিল তখন প্রশাসনের ইউএনও তাকে অনেক আদর করেছিলেন, বলেছিলেন যে আমি এটা দেখব, কিচ্ছু দেখা হয়নি। এখানে প্রশাসনিক ব্যর্থতা যে কত বড় একটা ব্যাপার,
সেটাই তো হয় যে রাজনৈতিক কারণেও অনেকে হয়রানির শিকার হয়, সেটা সামলে উঠতে পারেন না। যেমন পুলিশ অফিসার যারা তদন্ত করছিলেন তারাও তাদের কাজে ব্যর্থ হয়েছেন বলবো, এবং সে তার পেছনে কিছু রাজনৈতিক আছে উদ্দেশ্য বা রাজনৈতিক সমর্থন ছিল ওই অঞ্চলের যেখানে এই ঘটনা।
আমি একটি সংবাদের শিরোনাম পড়ছি, 5 দিন ধরে হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই শেষে হেরে যেতে হয়েছে নুসরাত জাহানকে। ফেনী সোনাগাজীর আলোচিত এই ঘটনার মাঝে বুধবার রাতে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানায় একটি মাদ্রাসা থেকে 11 বছর বয়সী একজন ছাত্রের মৃতদেহ উদ্ধার করা হয়। তার পরিবার পুলিশের কাছে অভিযোগ করেছে মাদ্রাসার একজন শিক্ষক শিশুটিকে অনেক মারধর করেছিলেন। এটি একটি 2 দিন আগে দিনাজপুর জেলার বীরগঞ্জে একটি মাদ্রাসার দুজন কিশোরকে যৌন নির্যাতনের অভিযোগে সেখানে মামলা করা হয়েছে। এই ঘটনা এসব ঘটনার প্রেক্ষিতে মাদ্রাসায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে অনেকেরই প্রশ্ন। তো এই একটা ঘটনার পরপর আরো 3টি ঘটনা পাওয়া গেল,
তার মানে বহু জায়গায় হচ্ছে সবার কাছে, হ্যাঁ মাদ্রাসায়, এবং সেগুলো পৌঁছাচ্ছে না মানে সংবাদ মাধ্যমে, যেটুকু আসছে এখন সংবাদ মাধ্যম কিছুটা উন্মুক্ত বলে সেগুলো আমরা খবরাখবর পাচ্ছি। আর এই ধরনের গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে হয়তো ঘটনা ঘটেই চলেছে।
হ্যাঁ, তো বাংলাদেশে মাদ্রাসা আলিয়া এবং ইফতাদিয়া আর এটা কি কওমি মাদ্রাসা, এগুলো অসংখ্য, হাতে গোনা কয়েকটি শুধু রেজিস্টার নিবন্ধিত আর বেশিরভাগই অনিবন্ধিত, এবং এটা বৈধ বা অবৈধ কি জানি না। আমাদের হাতে আর 2 মিনিট সময় আছে, যদি আপনারা একটু ছোট ছোট করে বলেন যে আমাদের ও মোর্শেদ আপনার আপনার ওই কবিতাটির কিছু অংশ কি পড়তে?
আমার আমি আসলে ওটা তো ডিজিটালি লিখে ছেড়ে দিয়েছি এবং আমার ডিভাইস শুধু সেলফোন হাতে এই মুহূর্তে।
আমি 3-4 লাইন পড়ি মুস্তফা আহমেদ মোর্শেদের এই কবিতাটির নাম হচ্ছে কন্যা সাহসিকা। শুনতে পাচ্ছ নুসরাত, শুনতে পাচ্ছ, তোমাকে অভিষিক্ত করেছি আমরা কন্যা সাহসিকা। শুনতে পাচ্ছ নুসরাত, শুনতে পাচ্ছ, তোমাকে ভালোবেসে আমাদের আর্তনাদ তুমি দেখতে পাও। দেখতে পাচ্ছ তুমি ধর্ষক মোল্লা সিরাজের কল্লা চেয়ে চারিদিকে চারিদিকে আছড়ে পড়া জলকল্লোল। জানো কি তুমি, কিছু কিছু মোল্লারাও তোমার খুনের বিচার চেয়ে ব্যানারে লিখেছে সম্মানিত হুজুর ধর্ষক। আবার কিছু কিছু লিঙ্গধারী পুরুষ তোমাকে শয্যায় পেতে চাইলেও তারাও মুখে ফেনা তুলে প্রতিবাদ করছে। শেষ লাইনটা আমি পড়তে চাই, নুসরাত, তবুও তুমি না জেনেও জেনে যাও তুমি কন্যা সাহসিকা, তুমি ধর্ষকের বুকে ছুরির ফলা গেঁথে দিতে অযুত কন্যার বাতিঘর, তুমি আমাদের নতুন ঝাঁসির রানী, এক নতুন জোয়ান আর্ক, এক নতুন জোয়ান অব আর্ক, তুমি তুমি নতুন প্রলয়ের এক বিক্ষুব্ধ কাল বসে খিয়েবার। একদম শেষের লাইনগুলো যে কি রকম শক্তিদায়ক, আমি আশা করছি
ঝাঁসির রানী, হ্যাঁ অবশ্যই বিউটিফুল,
আমাদের বোধহয় শেষ করতে হবে,
করতে হবে আসলে এই কবিতার লাইন নিয়ে আমরা শেষ করব, সত্যি সাহসিকা। তো আমরা আশা করব যে আরো সোচ্চার হবেন, শুধু মহিলারা নন, নারী পুরুষ নির্বিশেষে সবাই এগিয়ে আসবেন, আমাদের যুব সমাজ এগিয়ে আসবেন, এবং মাওলানা মৌলভীদের মধ্যে যারা আছেন কিছুটা ধর্ম মানেন, ধর্ম অনুসরণ করেন, তাদের প্রতি আবেদন যে তারাও এগিয়ে আসুন।
আজকের মতো এখানেই শেষ করছি আলাপন, ভালো থাকবেন সবাই,
সবাই ভালো থাকবেন।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
এবার সংবাদের সারসংক্ষেপ নিয়ে আসছেন তাহিরা কিবরিয়া।
ভারতের গুজরাতে লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিদেশিদের জন্য নির্বাচনী ভ্রমণ প্যাকেজ খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের কলকাতা সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী।
ভারতের মতন বিশাল একটা দেশে যেখানে জনসংখ্যা তো বটেই, শুধুমাত্র ভোটদাতাদের সংখ্যাই 14 কোটি 22 লক্ষ, সেখানে সাধারণ নির্বাচনের মতন একটা বিপুল আয়োজন কিভাবে সম্ভব, বিদেশিদের মধ্যে অনেকেই তো জানতে আগ্রহী। তাদের সেই আগ্রহকে কাজে লাগিয়ে গুজরাতের বেশ কিছু ট্র্যাভেল এজেন্সি এক ধরনের বিশেষ ভ্রমণ সূচি তৈরি করেছে, নাম দেওয়া হয়েছে নির্বাচনী ভ্রমণ। এরা নির্বাচনের প্রচার থেকে শুরু করে ভোট গ্রহণ পর্যন্ত কয়েকজন করে বিদেশি পর্যটককে গোটা প্রক্রিয়াটা ঘুরিয়ে দেখায়। তাতে বিভিন্ন জায়গায় নানা দলের প্রার্থীর সঙ্গে দেখা করে কথা বলা, ইচ্ছে করলে প্রচারের সময় তাদের সঙ্গী হওয়া, ভোটারদের সঙ্গে কথা বলা ইত্যাদি সব রকম ব্যবস্থাই থাকে। 6 দিনের জন্য খরচ 40,000 টাকা, 2 সপ্তাহের প্যাকেজ 1,50,000 টাকা। এবার গুজরাতের 26টি লোকসভা কেন্দ্রে একদিনেই ভোট, আগামী 23 এপ্রিল, এই ভ্রমণও সেদিনই শেষ। এটা শুরু হয়েছিল 2014 সালের সাধারণ নির্বাচনের সময়, সেবার 1,800 বিদেশি এসেছিলেন, এবার ট্যুর অপারেটররা আশা করছেন সংখ্যাটা বেড়ে 2,500 হবে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
বাংলাদেশের জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় 8 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 20 জন। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বগুড়া সংবাদদাতা প্রতীক ওমর।
শুক্রবার দুপুরে জয়পুরহাটের বানিয়াপাড়া এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে, এতে ঘটনাস্থলে 8 জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত আরো 20 জন যাত্রী। আহতদের উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল ও বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে জয়পুরহাট সদর থানার অফিসার্স ইনচার্জ তদন্ত মমিনুল হক ভয়েস অব আমেরিকাকে জানান,
বগুড়া টু জয়পুরহাটগামী এমপি পরিবহন একটি বাস বানিয়াপাড়া পুলিশ পোস্টের সামনে এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। গাড়িতে যার যাত্রী যারা ছিল তাদের মধ্যে শিশুসহ মোট 8 জন বিস্ফোরণে মারা যায়।
আহতদের মধ্যে 6 জনের অবস্থা আশঙ্কাজনক, মৃতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করছেন হাসপাতাল কর্তৃপক্ষ। প্রতীক ওমর, ভয়েস অব আমেরিকা, বগুড়া।
যুক্তরাষ্ট্রের 2টি সংবাদ মাধ্যম জানিয়েছে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের সীমান্তে প্রেসিডেন্টের দেয়াল নির্মাণ প্রকল্পে ডেমোক্র্যাটরা সমর্থন না দেওয়ার জন্য তিনি ডেমোক্র্যাটদের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা হিসেবে নভেম্বর এবং ফেব্রুয়ারি মাসে 2 বার অভিবাসন প্রত্যাশীদের নির্দিষ্ট কিছু আশ্রয়স্থানে ছেড়ে দেওয়ার জন্য সরকারি সংস্থার পরিবহন ব্যবহার করার প্রস্তাব দিয়েছিলেন। সুদানের নতুন সামরিক সরকার জানিয়েছে তারা সুদানে বেসামরিক শাসন প্রতিষ্ঠার পরিকল্পনা করছেন, তবে এর জন্য তাদের অন্তত 2 বছর সময় লাগবে।
আর এরই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম, ফেসবুক লাইভ পরিচালনায় ছিলেন সঞ্জানা ফিরোজ, প্রকৌশলী ছিলেন সিড্রেক ফ্র্যাঙ্কলিন। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। আমি আনিস আহমেদ এবং
আমি তাহিরা কিবরিয়া।
ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।
শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.